ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশে এবং ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে জহুরুল আলম।
শনিবার মধ্যরাতের পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যাত্রাবিরতি করলে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ঢাকা সফররত যুক্তরাজ্যের অভিবাসন বিষয়ক প্রতিমন্ত্রী জেমস ব্রোকেনশায়ার অবৈধ অভিবাসন ও সহিংস উগ্রবাদ মোকাবেলায় একত্রে কাজ করার উপর তাগিদ দিয়েছেন।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
F-16 যুদ্ধ বিমান সহ মোট $700 মিলিয়ন সমর সামগ্রী পাকিস্তানকে আমেরিকা পাঠানোর সিদ্ধান্ত সম্পর্কে ভারতের কড়া প্রতিক্রিয়া।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্টনিন স্কালিয়া মারা গেছেন। তিনি সবচাইতে দীর্ঘদিন বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। স্কালিয়া শনিবার টেক্সাসে সিবোলো ক্রিক র্যাঞ্চ ঘুমন্ত অবস্থায় মারা যান। রক্ষণশীল স্কালিয়ার বয়স হয়েছিল 79 বছর। 1886 সালে প্রেসিডেন্ট রনাল্ড রেগান অ্যান্টনিন স্কালিয়াকে উচ্চ আদালতে নিয়োগ দেন। প্রধান বিচারপতি জন রবার্টস স্কালিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তিনি ছিলেন একজন অসাধারণ ব্যক্তি ও আইনবিদ। তাঁর সহকর্মীরা তাকে শ্রদ্ধা করতেন। প্রেসিডেন্ট বারাক ওবামা স্কালিয়ার সম্মানে কেন্দ্রীয় সরকারের স্থাপনাগুলোতে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। প্রেসিডেন্ট বলেছেন, তিনি তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন এবং অ্যান্টনিনের স্থলাভিষিক্ত করার জন্য নতুন বিচারপতির নাম মনোনয়ন করবেন। ওদিকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্টনিন স্কালিয়ার মৃত্যুতে দেশে রক্ষণশীলরা প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন, প্রেসিডেন্ট তার মেয়াদের শেষ বছরে তিনি যেন স্কালিয়ার স্থলাভিষিক্তের পদের জন্য নতুন বিচারপতির নাম মনোনয়ন না করেন। কিন্তু প্রেসিডেন্ট যদি কারো নাম মনোনয়ন না করেন, তাহলে দীর্ঘ সময়ের জন্য ওই পদটি শূন্য থাকবে। রক্ষণশীলরা আশা করছেন নভেম্বরের নির্বাচনে একজন রিপাবলিকান জয়লাভ করবেন এবং স্কালিয়ার মতো একজন রক্ষণশীল বিচারপতি আবার নিযুক্ত হবেন। এবং বর্তমানে সুপ্রিম কোর্টে রক্ষণশীলরা যে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ তা বজায় থাকবে। সিরিয়ার সক্রিয় কর্মীরা বলছে, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক কুর্দি বাহিনীর ওপর দ্বিতীয় দিনের মতো গোলা বর্ষণ করেছে। এর আগে তুর্কি বাহিনী সতর্ক করে দেয় যে সীমান্তের ওপার থেকে তারা কোনো হুমকির মুখোমুখি হলে তুরস্ক পদক্ষেপ নেবে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, যারা সিরিয়ায় সংঘাত পর্যবেক্ষণ করে, তারা বলেছে আলেপ্পোর উত্তরাঞ্চলকে লক্ষ্য করে গোলা বর্ষণ করা হয় এবং 2 জন যোদ্ধা মারা গেছে। তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ ডোভাটলু শনিবার বলেছেন, সীমান্তের কয়েক কিলোমিটার দূরে সিরিয়ান শহর আজাজ কুর্দি বাহিনীর হামলার সম্মুখীন। রাশিয়া সমর্থিত সিরিয়ার সামরিক বাহিনী আলেপ্পো এবং সীমান্ত এলাকা পুনর্দখল করার জন্য ওই অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে। তুরস্ক সিরিয়ান কুর্দি ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি এবং তাদের মিলিশিয়াকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের শাখা বলে বিবেচনা করে। পিকেকে কয়েক দশক ধরে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে। শনিবার মধ্যরাতের পর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যাত্রা বিরতি করলে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও এইচ মাহমুদ আলী। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
শনিবার মধ্যরাতের পর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যাত্রাবিরতি করলে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। পরে বিমানবন্দরের VVIP লাউঞ্জে তারা এক বৈঠকে মিলিত হন, যেখানে বাংলাদেশ ও ফিলিস্তিনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি অপেক্ষমান সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনের জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আলোচনাকালে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে, যখন ফিলিস্তিনে জনগণের উপর ইসরায়েলের সহিংসতার পাশাপাশি দীর্ঘদিন ঝুলে থাকা শান্তি আলোচনার বিষয়ও উঠে এসেছে। দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে, রিয়াদ আল মালিকি জানান। বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত আরব দেশসমূহের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের অভিবাসন দপ্তরের প্রতিমন্ত্রী জেমস ব্রকেনশায়ার অবৈধ অভিবাসন ও সহিংস উগ্রবাদ মোকাবেলায় একত্রে কাজ করার ওপর তাগিদ দিয়েছেন, জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী তার প্রতিবেদনে।
ঢাকা সফররত যুক্তরাজ্যের অভিবাসন বিষয়ক প্রতিমন্ত্রী জেমস ব্রকেনশায়ার অবৈধ অভিবাসন ও সহিংস উগ্রবাদ মোকাবেলায় একত্রে কাজ করার উপর তাগিদ দিয়েছেন। বলেছেন, সন্ত্রাসবাদ ও অবৈধ অভিবাসন এই মুহূর্তে বৈশ্বিক হুমকি, এটা মোকাবেলা করতে হলে যৌথ প্রচেষ্টা প্রয়োজন। তিন দিনের সফরে ঢাকায় পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে মিলিত হন ব্রকেনশায়ার। এসব বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয়। ঢাকায় পৌঁছার আগে ব্রকেনশায়ার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার ও বন্ধু, প্রায় 5,00,000 বাংলাদেশি অভিবাসীর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান জোরালো সম্পর্ক নিয়ে আমরা গর্বিত। দুই দেশের মধ্যে শক্ত বাণিজ্যিক সম্পর্ক সহ প্রাণবন্ত দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
F-16 যুদ্ধ বিমান সহ মোট $70 কোটি সামগ্রী পাকিস্তানকে পাঠানোর ব্যাপারে আমেরিকার সিদ্ধান্ত সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
পাকিস্তানকে 8টি F-16 যুদ্ধ বিমান এবং অন্যান্য সমরাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তে ক্রুদ্ধ ভারত সরকার। শনিবার দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মাকে তলব করে ভারতের অসন্তোষের কথা জানিয়ে দিয়েছেন বিদেশ সচিব জয়শঙ্কর। শুধু তাই নয়, 45 মিনিটের এই রুদ্ধদ্বার বৈঠকের শেষে একেবারে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদেশ সচিব বলেছেন, F-16 যুদ্ধ বিমান যে কেবল ভারত আর আফগানিস্তানের বিরুদ্ধেই ব্যবহার করবে পাকিস্তান তাতে ভারতের কোনো সন্দেহ নেই। এই $700 মিলিয়ন মূল্যের সমরাস্ত্র সন্ত্রাস দমনের কাজে লাগবে বলে পাকিস্তান যে কথা বলছে সেটা নেহাতি ছেঁদো যুক্তি বলে মন্তব্য করেন তিনি। এইভাবে প্রকাশ্য বিবৃতি দিয়ে মার্কিন সিদ্ধান্তের কড়া নিন্দা একেবারেই বিরল ঘটনা ভারতের পক্ষে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মোকাবেলায় সার্কভুক্ত দেশসমূহের মধ্যেকার সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক দেশসমূহের পুলিশ কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচি ঢাকায় শুরু হয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমন এবং মোকাবেলায় দক্ষিণ এশীয় দেশগুলোর পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো উচ্চতর পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ঢাকায় রোববার শুরু হয়েছে সার্কভুক্ত দেশগুলোর পুলিশ কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচি। কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃদেশীয় পর্যায়ে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সংক্রান্ত তথ্য উপাত্ত আদান প্রদান, পারস্পরিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতার অভিজ্ঞতা বিনিময় সহ সার্কভুক্ত দেশগুলোর মধ্যেকার অভিন্ন বিষয়াবলী এই কর্মসূচিতে আলোচিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জঙ্গিবাদ মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রত্যাশা করেন। মন্ত্রী জানান, সার্কভুক্ত দেশের মধ্যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমন এবং মোকাবেলায় একটি কার্যকর কর্মপন্থা জরুরি। তিনি জানান, জঙ্গিবাদ মোকাবেলার লক্ষ্যে বিভিন্ন বিধিবিধান প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা হচ্ছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
রবিবার জাতিসংঘ থেকে বলা হয়েছে 2015 সালে আফগানিস্তানের সহিংসতায় 3,500 অসামরিক ব্যক্তি নিহত হয়, আহত হয় 7,500। এর আগের বছরের তুলনায় অসামরিক হতাহতের সংখ্যা 4% বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের জাতিসংঘের সহায়তা মিশন UNAMA বলেছে, 2009 সাল থেকে যখন থেকে তারা অসামরিক হতাহতের সংখ্যার রেকর্ড রাখছে, দেখা যাচ্ছে 2015 সালে সবচাইতে বেশি সংখ্যক অসামরিক ব্যক্তি আহত হয়েছে। হতাহত হয়েছে। UNAMA বলেছে 2015 সালে সংঘাত সম্পৃক্ত অসামরিক হতাহতের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে জনাকীর্ণ বসতি এলাকাগুলোতে স্থলযুদ্ধ বৃদ্ধি এবং প্রধান প্রধান শহরে আত্মঘাতী অন্যান্য আক্রমণ। UNAMA এর মানবাধিকার বিষয়ক পরিচালক ড্যানিয়েল বেল বলেছেন,
pro-government forces caused 1,854 civilian casualties.
তিনি বলেন, সরকারপন্থী বাহিনীর দ্বারা 1854 অসামরিক ব্যক্তি হতাহত হয়েছে। সর্বমোট হতাহতের মধ্যে এই সংখ্যা 17% হলেও 2017 সালের তুলনায় তা 28% বৃদ্ধি পেয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, তবে তালেবান আক্রমণে অসামরিক হতাহতের সংখ্যা 10% কমেছে। বিশ্ব সংবাদ শেষ হল।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে শক্তিশালী সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ভবিষ্যতে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন এবং শরণার্থী সমস্যা মোকাবিলায় তা কার্যকর ভূমিকা রাখবে। মিউনিখে নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে জন কেরি একথা বলেন। ভয়েস অব আমেরিকার সংবাদদাতার পাঠানো তথ্য থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
শনিবার মিউনিখে নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ইউরোপীয় নেতৃবৃন্দ যেমন সমস্যা মোকাবেলা করছেন তা নিরসনে যুক্তরাষ্ট্র সর্বতোভাবে সহায়তা করবে। তিনি বলেন, এটি প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে এখন একসঙ্গে যেভাবে নানাবিধ সমস্যা আমরা মোকাবেলা করছি তা আগে কখনো হয়নি। ইউরোপের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে সফল হওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ওবামার এবং সকল আমেরিকানের দৃঢ় আস্থার সঙ্গে একমত পোষণ করে আমি বলতে চাই, তারা যদি ঐক্যবদ্ধ থাকেন এবং প্রচলিত সংকটসমূহ সমাধানে যৌথ প্রয়াসে অংশ নেন, তবে আগামী দিনে ইউরোপ সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকবে। এর আগে শনিবার মিউনিখে আরেকটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ নেটোর নীতিমালার সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে পশ্চিমা বিশ্ব একটি শীতল যুদ্ধের দিকে এগুচ্ছে। তবে জন কেরি বলেন,
ইট ইজ ক্লিয়ার টুডে দ্যাট ওয়াইল দ্য কোল্ড ওয়ার ইজ লং ওভার, দ্য নিড ফর দ্য সেম কোয়ালিটিজ দ্যাট ব্রট পিপল থ্রু দ্যাট, ফর দ্য কোরেজ এন্ড দ্য রিজলভ ইন ডিফেন্ডিং লিবার্টি এন্ড ইন পারসুইং পিস।
এটি আজ স্পষ্ট যে অনেক আগেই শীতল যুদ্ধের অবসান ঘটেছে এবং এখন শান্তি প্রতিষ্ঠায় আমাদের সর্বসম্মতভাবে প্রচেষ্টা চালানো দরকার, যেমনটি দরকার হয়েছিল 50 বছর আগে। তিনি বলেন, আমাদের প্রয়োজন একটি গণতান্ত্রিক ইউক্রেন প্রতিষ্ঠার প্রয়াস চালানো। কিয়েভের কেন্দ্রীয় সরকার এবং পূর্ব ইউক্রেনের ক্রেমলিন সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যেকার সংকট নিরসনে ইউরোপের প্রচেষ্টার প্রশংসা করেন জন কেরি। তিনি বলেন, ইউক্রেন সংকট নিরসনে মিনস্ক চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইউরোপ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বলবৎ রাখাসহ ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে। গত বছর ফ্রান্স এবং জার্মানির মধ্যস্থতায় বেলারুশে হওয়া ওই শান্তি চুক্তির বরাত দিয়ে জন কেরি বলেন, রাশিয়ার একমাত্র পথ হচ্ছে মিনস্ক চুক্তির বাস্তবায়ন সম্পূর্ণভাবে করা, অন্যথায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলা করা। যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেন, ইউক্রেনের ডনবাস অঞ্চল থেকে রাশিয়ার অস্ত্রশস্ত্র এবং সেনা ফিরিয়ে নিতে হবে, ইউক্রেনের সকল জিম্মি ফেরত দেওয়া নিশ্চিত করতে হবে, সেখানকার সকল নিয়ন্ত্রিত অঞ্চলে মানবিক সাহায্য পৌঁছানোর নিশ্চয়তা বিধান করতে হবে, ডনবাসে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে হবে এবং ইউক্রেনের সীমান্তে তাদের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে হবে।
In addition to our joint focus on Ukraine, the United States has significantly upgraded our commitment to European security.
নেটোর সেনাবাহরের উন্নয়নে সাহায্য করার লক্ষ্যে 2017 সালে যুক্তরাষ্ট্র ইউরোপের জন্য সেনা সহায়তা $340 কোটি বৃদ্ধি করবে। রাশিয়া নেটোর এই পরিকল্পনাকে ইউরোপের স্থিতিশীলতার প্রতি হুমকি আখ্যা দিয়েছে। তবে নেটো বলছে, নতুন পরিকল্পনার লক্ষ্য হচ্ছে পূর্ব ইউরোপকে রাশিয়ার প্রভাব মুক্ত করা।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন বাংলাদেশের একজন প্লাস্টিক সার্জন মোহাম্মদ আয়ুব আলী। তিনি বাংলাদেশে স্মাইল ট্রেনের চিফ সার্জন এবং জাতীয় পঙ্গু হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান। কিছুদিন আগে তিনি আমেরিকায় প্লাস্টিক সার্জারি বিষয়ে কর্মশালায় যোগ দেন। তার সাথে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।
ডক্টর আয়ুব আলী, আপনি আমেরিকার বিভিন্ন রাজ্যে বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে বক্তব্য রেখেছেন এবং নানা সম্মেলনে যোগ দিয়েছেন, আপনার সেই অভিজ্ঞতার কথাই কিছু জানতে চাচ্ছি।
জি, ধন্যবাদ আপনাকে। আমি যোগ দিয়েছি বস্টন আমেরিকান সোসাইটি অফ প্লাস্টিক সার্জারি সম্মেলনে। এটা একটি সম্মেলন যেটা প্রতি বছরই আমেরিকায় হয়ে থাকে এবং এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্মেলন, যেখানে প্রায় 3,000 প্লাস্টিক সার্জন এখানে যোগদান করেন। বাংলাদেশের প্লাস্টিক সার্জারি এবং অন্যান্য দেশের প্লাস্টিক সার্জারির অভিজ্ঞতা আমরা বিনিময় করেছি। তারপরে আমি সেখান থেকে গিয়েছি বেলর কলেজ অব মেডিসিন, আর তারপরে মেয়ো ক্লিনিক, যেটা পৃথিবীর সবচেয়ে একটি বড় ক্লিনিক।
ডক্টর আয়ুব, আপনার আরেকটি বিশেষ পরিচয় আছে, আপনি অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন। এই যে মহৎ কাজটি করছেন, এই কাজে কিভাবে উদ্বুদ্ধ হলেন?
প্লাস্টিক সার্জারি তো বিভিন্ন বিষয় আছেন, ট্রমা, বার্ন, তারপর ক্লেফ, লিপ, প্যালেট এবং অ্যাস্থেটিক সার্জারি। হয়তো আমি অ্যাস্থেটিক সার্জারিটা অতভাবে নেইনি, কারণ আমাদের দেশের অবস্থাটা আমি চিন্তা করেছি যে ক্লেফ, লিপ, প্যালেট এই রোগীগুলো সাধারণত জন্ম নেওয়ার পরে এটার সমস্যায় ভোগে এবং এটা এক ফ্যামিলির জন্য একটা বার্ডেন, এটা ওই বাড়ির জন্য বা ওই এলাকার জন্য একটি বার্ডেন এবং সমস্ত দেশের জন্যই একটি সমস্যা। এই বাচ্চাগুলো জন্ম নেওয়ার পরে তারা স্কুলে যেতে পারে না, তারা ঠিকমতো কথা বলতে পারে না, তাদের এই বিশেষ সমস্যাটা আমাকে হৃদয়ে স্পর্শ করলো। আমি যখন তাইওয়ানে ট্রেনিং করতে যাই, তখন আমি চিন্তা করলাম যে প্লাস্টিক সার্জারি এই দিকটায় আমি বিশেষভাবে ট্রেনিং নিয়ে আমি এই সমস্যাটা সমাধানে ব্রত হব। এবং আমি এরপরে স্মাইল ট্রেনের সাথে যোগাযোগ করলাম, ওনারা আমাকে স্কলারশিপ দিলেন। আমি ইন্ডিয়াতে গিয়ে আমি প্রথম বাংলাদেশি সার্জন যিনি ফেলোশিপ ক্লেফট এবং ক্রানিওফেসিয়াল সার্জারিতে আমি ফেলোশিপ করলাম। 2008 সাল থেকে আমি এই স্মাইল ট্রেনের সাথে জড়িত এবং আমি ক্লেফ, লিপ এবং প্যালেট এ পর্যন্ত প্রায় 3,000 রোগীর অপারেশন আমি ইতিমধ্যেই করে ফেলেছি।
কি কি কারণে একটি শিশু কাটা ঠোঁট নিয়ে জন্মগ্রহণ করে এবং এর বিশেষ কোনো কারণ আছে কি?
এটা বলতে গেলে আসলে সঠিক কারণ বের করা তো খুবই ডিফিকাল্ট ব্যাপার, তবে রিসার্চের মাধ্যমে প্রবাবল কারণ সেগুলো আমি বলি, সেটা হলো জেনেটিক কারণ, অর্থাৎ মা এবং বাবার অথবা দাদা দাদির অথবা নানা নানির এরকম ক্লেফ, লিপ, প্যালেট হয়েছে, তো সেই বাচ্চাগুলো জন্ম নেওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় কারণ হলো যে রেস, অর্থাৎ আমাদের এশিয়ানদের মধ্যে এটা দেখা গেছে যে এইটার প্রবণতা বেশি। রিসার্চে দেখা যায় যে মেল নিউট্রিশন একটা ইম্পর্টেন্ট কারণ। আরও কয়েকটি কারণ আছে, যেমন ধরেন রুবেলা ভাইরাস, এই ভাইরাসটি যদি এখন মায়ের পেটে বাচ্চা থাকে তখন যদি ওই মা এই ভাইরাস দ্বারা এফেক্ট হয় তখনও কিন্তু এটা হতে পারে। এছাড়াও ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি বা ভিটামিন B12 এটার ডিফিসিয়েন্সি হলেও এটা হতে পারে। এছাড়াও আরেকটি কারণ আছে, যেমন ধরেন ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস হয় ডায়াবেটিস মাদারদেরও এটা হতে পারে এবং যারা স্মোক করে প্যারেন্টসরা তাদের হতে পারে।
তো বাংলাদেশে সবার জন্য স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট নয়, বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজনের জন্য। সেই ক্ষেত্রে স্মাইল ট্রেন কিভাবে সাহায্য করে?
এক্ষেত্রে তো স্মাইল ট্রেনের ভূমিকা একেবারেই অনস্বীকার্য, কারণ তারা প্রায় 2000 সাল থেকে আমাদের দেশে স্মাইল ট্রেনের এই কার্যক্রম শুরু করেছেন। স্মাইল ট্রেনের মাত্র আপনি দেখবেন যে $250 ওনারা খরচ করেন, সেই খরচের মধ্যে একটি শিশুর অপারেশনের ঔষধের খরচ, তারপরে হাসপাতাল খরচ, অর্থাৎ টোটাল খরচটা এই $250-এর মধ্যে হয়ে যাচ্ছে। সুতরাং তারা শুধু যে অপারেশন করেই দিয়ে চলে আসছেন তা না, এখানে একটি কম্প্রিহেনসিভ কেয়ার, অর্থাৎ অপারেশনের পরে ফলো আপ। সাধারণত তাই অনেক সময় দেখা যায় যে বাচ্চার যার ক্লেফ, লিপ আছে তার ক্লেফ প্যালেটও আছে, সুতরাং সেগুলোও ওনারা করিয়ে দিয়ে থাকেন এবং এর পরবর্তীতে আরও ফলো আপ, যেমন মাড়ির সমস্যা, মাড়ির অপারেশনের জন্যও তারা অনুদান দিয়ে থাকেন। সুতরাং এটা একটা কমপ্রিহেন্সিভ, অর্থাৎ পর্যায়ক্রমে তারা এটাকে ফলো আপ করেন। শুধু এই তিনটা নয়, যেমন ধরেন একটা ঠোঁট অপারেশন করার পরে সেটা স্যাটিসফ্যাক্টরি হলো না, আবার করানোর প্রয়োজন হবে, রিভিশন সার্জারি আমরা বলি, সেটাকেও স্মাইল ট্রেন দিয়ে থাকে।
ডক্টর আয়ুব, আপনি প্রথম বাংলাদেশি হিসেবে স্মাইল ট্রেনিং ইন্টারন্যাশনাল স্কলার 2015 পুরস্কারটি পেলেন।
তো আমি বলবো যে এই অ্যাওয়ার্ডটাই আমার জন্য বড় নয়, এটা বাংলাদেশেরই পাওনা, কারণ বাংলাদেশের মানুষের জন্য করার ফলেই আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। তবে আমি বলবো যে এই অ্যাওয়ার্ডের কারণে আমি যে এখানে সুযোগ পেলাম, অর্থাৎ বোস্টন, হিউস্টন এবং রোচেস্টার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেয়ো ক্লিনিকে কাজ করার, এর যে অভিজ্ঞতাটা হলো, এই অভিজ্ঞতাটুকু যদি আমি দেশে ফিরে নিয়ে আমার দেশের লোকেদের, অর্থাৎ তাদের উপরে আমি যদি এটা অ্যাপ্লাই করতে পারি এবং সেটা যদি আমার দেশের জনগণের উপকারে আসে, তাহলে সেটাই এখানে সার্থকতা হবে, সেটাই আমি মনে করি।
ডক্টর মোহাম্মদ আয়ুব আলী, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। শ্রোতা যারা বিভিন্ন জায়গা থেকে দেশে এবং বিদেশে আমার কথা শুনছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
এবারে রয়েছে ভয়েস অব আমেরিকা এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের যৌথ প্রযোজনায় নির্মিত একটি প্রতিবেদন। ঢাকা রিপোর্টিং সেন্টার থেকে সেটি পরিবেশন করছেন শরীফুল হক।
প্রতিবছর 12 ফেব্রুয়ারি প্রজনন স্বাস্থ্য সচেতনতা দিবস পালন করা হয়ে থাকে। প্রজননের সময় বিভিন্ন রোগ সংক্রমণ, জটিলতা এবং এর থেকে প্রতিকারের উপায় সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে 2016 সালে দিবসটির 13তম বর্ষ। প্রজনন স্বাস্থ্য কি, এ নিয়ে আমরা কথা বলেছিলাম গাইনি বিশেষজ্ঞ ডাক্তার শারমিন আব্বাসির সাথে।
প্রজনন স্বাস্থ্য ব্যাপারটা সাধারণত বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে একটা মা যখন গর্ভবতী হয় সেই সময় থেকে তার পরবর্তীতে যে বিভিন্ন চেঞ্জগুলো আসে তার এই পুরো বিষয়টাকেই হচ্ছে যদি আমরা মেডিকেলের একটা ভাষায় যদি প্রকাশ করতে চাই যেটাকে আমরা বলছি রিপ্রোডাক্টিভ হেলথ বা প্রজনন স্বাস্থ্য।
প্রজনন স্বাস্থ্যের দিকটা এখনো কিছুটা অবহেলিত আমাদের সমাজে, যার দরুন গর্ভধারণের সঠিক সময়, গর্ভকালীন যত্ন আত্তি এবং সন্তান জন্মদানের সময় নানা জটিলতা সম্পর্কে অজ্ঞতা রয়েই গেছে।
একটা মেয়ের আমরা যেটাকে বলি যে তার মাসিক হওয়া, সেটা যখন শুরু হয় সে সময় থেকে কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে এই মেয়েটি ঢুকে গেল এক সময়ের মধ্যে দিয়ে তার জীবনে, যে সময়টি এখন থেকে আলাদা ভাবে চিন্তা করতে হবে এবং তাকে আলাদা ভাবে সাহায্য করতে হবে। বাল্যবিবাহ যে হারে আমাদের বন্ধ করার কথা ছিল আমরা আসলে এখনো অতটা ভালোভাবে করতে পারি। আমাদের সব সরকার সংশ্লিষ্ট অনেকগুলো সংস্থা তারা কিন্তু বারবার চেষ্টা করছে।
বাল্য বিয়ে একটি মেয়ের স্বাভাবিক বেড়ে ওঠা বাধাগ্রস্ত করে এবং 20 বছরের আগে সন্তান ধারণ সাথে জন্মদান মা এবং সন্তান উভয়ের জন্যই জীবন হুমকি। বাংলাদেশের প্রজনন স্বাস্থ্যের অবস্থা এখন কি পর্যায়ে আছে জানালেন ডাক্তার শারমিন।
এখন যে অবস্থায় আছে প্রজনন স্বাস্থ্য সেটা অবশ্যই আমি বলবো যে অনেক কিছু আশা করতে পারি। আমাদের যে স্বপ্নটা ছিল যে লক্ষ্যমাত্রা গুলো অর্জন করা সেটা বেশ ভালোভাবে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা আমরা ম্যাটারনাল মডেলে দিই, মানে গত 10 বছরে আমরা কিন্তু অনেক কমিয়ে আনতে পেরেছি এবং এটি মাইল ফলক হয়ে কাজ করছে।
নারী ও পুরুষ সুস্থভাবে বেড়ে ওঠা, বয়সন্ধিকালের যত্ন, বংশবৃদ্ধির জন্য গর্ভধারণ, সঠিক পদ্ধতিতে পরিবার পরিকল্পনা নেয়া, স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক সহ আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেয়াকেই প্রজনন স্বাস্থ্য বোঝায়। কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন এবং নারীর গর্ভধারণ নিয়ে আমরা খুব একটা গুরুত্ব দিই না, যা থেকে তৈরি হয় গর্ভকালীন জটিলতা এবং পরবর্তীতে স্বাস্থ্যহানি।
বয়সন্ধিকালে যে পরিবর্তনটা যেটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি অ্যাডোলেসেন্ট হেলথ, আপনার একটা ফিমেল এডুকেশন অথবা ফিমেল হেলথ স্ট্যাটাস অথবা তার ওভারঅল যে হেলথ স্ট্যাটাস, ম্যাটারনাল মর্টালিটি রেট বা মায়ের যে বিভিন্ন ধরনের সবকিছু আমরা কমাতে পারবো কিন্তু একেবারে রুট লেভেল থেকে কাজ শুরু করতে। যে স্কুলের বই খাতা আছে সেখানে কিন্তু এখন সময় চলে এসেছে রিপ্রোডাক্টিভ হেলথ, কিশোর বয়সন্ধিকালে যে সময়গুলো সেগুলোকে উল্লেখ করার বিষয়, এখন সময় চলে এসেছে আমাদেরকে ফ্রিলি ডিসকাস করার বিষয় অ্যাবাউট দ্য সেক্স এডুকেশন।
নারীর বয়সন্ধিকাল থেকে মেনোপোজ আর পুরুষের প্রজননে শারীরিক সক্ষমতা পর্যন্ত সেবা কার্যক্রম বাংলাদেশের স্বাস্থ্যসেবার মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে, এখন শুধু দরকার সমন্বিত প্রয়াস। শরীফুল হক, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতা ইউএসএ আইডি এবং ভয়েস অফ আমেরিকা।
অনুষ্ঠানের এ পর্যায়ে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভেন্ট, সংক্ষেপে আইসিল, জঙ্গি গোষ্ঠীর তেল ব্যবসা থেকে অবৈধ অর্থের উৎস এবং প্রাচীন নিদর্শন পাচার করা অর্থের উৎস ধ্বংস করে দিতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে। সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম আইসিল কর্তৃক তেল ও প্রাচীন নিদর্শন বিক্রয় বা বাণিজ্য, তাদের হয়ে তেল বিক্রয় বা যা তাদের উপকৃত করতে পারে এবং তথ্য যা তাদের বিক্রয় বা বাণিজ্যে যথেষ্ট পরিমাণে বাধা দিয়েছে এমন সব তথ্যের জন্য $50,00,000 পুরস্কার ঘোষণা করেছে। আইসিল জঙ্গি গোষ্ঠী তাদের অবৈধ তেল ব্যবসা এবং সিরিয়া ও ইরাক থেকে মূল্যবান প্রত্নতত্ত্ব সামগ্রী লুটের মাধ্যমে $00,00,000 উপার্জনে সমর্থ হয়েছে এবং সেই অর্থ দিয়ে তারা নিরীহ নিরাপরাধ জনগণকে ভীত সন্ত্রস্ত এবং নিপীড়ন করে চলেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর এই প্রথমবার তেল বিক্রয়, প্রাচীনকালের নিদর্শন বিক্রয় বা বাণিজ্য যা সন্ত্রাসীদের লাভবান করেছে বা যা যথেষ্ট পরিমাণে বিনষ্ট হয়েছে এমন সব তথ্যের জন্য রিভার্স ফর জাস্টিস প্রোগ্রামকে অর্থ প্রদানে ক্ষমতা দিয়েছে। তেল বা প্রাচীন সামগ্রী বিক্রয় বা পাচার সম্পর্কিত তথ্য কারোর জানা থাকলে তা www.rewardsforjustice.net বা ইমেইলে info@rewardsforjustice.net এই ঠিকানায় জানাতে পারেন। সরাসরি চিঠি পাঠানোর ঠিকানা রিভার্স ফর জাস্টিস, ওয়াশিংটন DC 20520। উত্তর আমেরিকার নাগরিকেরা 1-800-877-3927 এই নম্বরে তথ্য দিয়ে জানাতে পারেন। রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম পররাষ্ট্র দফতরের ব্যুরো অফ ডিপ্লোম্যাটিক সিকিউরিটি মারফত পরিচালিত হয়। 1984 সাল থেকে রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম চালু হবার পর 80 জনের বেশি নাগরিক যাদের তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের কারাদণ্ড প্রদান এবং আন্তর্জাতিক সন্ত্রাসী তৎপরতা এড়ানো সম্ভব হয়েছে তাদের $12,50,000 পুরস্কার দেওয়া হয়েছে। টুইটার মারফত বিস্তারিত জেনে নিন http://twitter.com/rewardsforjustice।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে খেলার খবর সংক্ষেপে। বাংলাদেশের রাজধানী ঢাকায় শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল যুব বিশ্ব ক্রিকেট কাপের ফাইনাল, এবং সেই ফাইনালে জয়ী হল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো তারা এই বিশ্বকাপ শিরোপা জিতল। আন্ডার-19 বিশ্বকাপ 5 উইকেটে পরাজিত করল ভারতকে। ভারত প্রথমে ব্যাট করতে নেমে 145 রান করে 45 ওভার 1 বলে, এবং তার জবাবে ওয়েস্ট ইন্ডিজ সহজেই 146 রান করে জয়ী হয়। এই খেলায় 5 উইকেটে জয়ী হলো তারা, কিন্তু এই রান করতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। 49 ওভার 3 বল খেলতে হয়েছে তাদেরকে, এবং এই খেলায় প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন মেহেদী হাসান মিরাজ, যিনি বাংলাদেশের খেলোয়াড়। আর আজকের এই ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কার্টি। এই ছিল খেলার খবর। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্টনিন স্কালিয়া মারা গেছেন। তিনি সবচাইতে দীর্ঘদিন বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্কালিয়া শনিবার টেক্সাসে সিবোলা ক্রিক র্যাঞ্চে ঘুমন্ত অবস্থায় মারা যান। রক্ষণশীল স্কালিয়ার বয়স হয়েছিল 79 বছর। 1986 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান অ্যান্টনিন স্কালিয়াকে উচ্চ আদালতে নিয়োগ দেন। ওদিকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্টনিন স্কালিয়ার মৃত্যুতে দেশের রক্ষণশীলরা প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট তার মেয়াদের শেষ বছর, তিনি যেন স্কালিয়ার স্থলাভিষিক্তের পদের জন্য নতুন বিচারপতির নাম মনোনয়ন না করেন। কিন্তু প্রেসিডেন্ট যদি কারো নাম মনোনয়ন না করেন তাহলে দীর্ঘ সময়ের জন্য এই পদটি শূন্য থাকবে। সিরিয়ান সক্রিয় কর্মীরা বলেছে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক কুর্দি বাহিনীর ওপর দ্বিতীয় দিনের মতো গোলা বর্ষণ করেছে। এর আগে তুর্কি বাহিনী সতর্ক করে দেয় যে সীমান্তের ওপার থেকে তারা কোনো হুমকির মুখোমুখি হলে তুরস্ক পদক্ষেপ নেবে। আইএস জঙ্গিদের সম্পর্কে জানতে সোশ্যাল সাইটের দ্বারস্থ হল ভারতের দীর্ঘ শীর্ষ গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
সোশ্যাল সাইট ব্যবহার করে অবিরত আইএস গোষ্ঠীর মতাদর্শ প্রচার করা হচ্ছে বলে জানা গেছে। দিল্লি আদালতে একটি মামলায় এই বিষয়টি প্রথমে প্রকাশ্যে আসে। 3 আইএস জঙ্গি শেখ আজার উল ইসলাম, মোহাম্মদ ফারহান শেখ এবং আদনান হাসানের হেফাজত বাড়ানোর জন্য দিল্লি আদালতে আবেদন করে এনআইএ। এদের সকলের বিরুদ্ধে আইএস গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। ওই অভিযোগের ভিত্তিতে 3 জনকে ভারতে ফেরত পাঠিয়েছে সংযুক্ত আরব আমির শাহি। এনআইএর দাবি, অভিযুক্ত এবং তাদের সঙ্গীরা প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করত, সোশ্যাল নেটওয়ার্ক গুলির সাহায্যে অন্যদের সঙ্গে যুক্ত থাকত। ধৃতদের কাছ থেকে কয়েকটি ল্যাপটপ, মোবাইল ফোন, পেন ড্রাইভ এবং সিম কার্ড পাওয়া গেছে এবং তা ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে বলেও সংবাদ সংস্থার খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দ্বিপাক্ষিক সহযোগিতা তুলে ধরার জন্য এবং বিচার বিভাগে সংস্কার সাধনের প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আলবেনিয়ার কর্মকর্তাদের উৎসাহিত করার জন্য পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের এক প্রতিনিধি দল আলবেনিয়া যান।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলীর ভূমিকা ছিলেন ভাইচেক জর্নিয়াক। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আসানুল হক। সবাই নিরাপদে থাকুন। শুভরাত্রি।